বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 16 ফেব্রুয়ারি, 3 ফাল্গুন এবং ফার্সি 28 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়ার বার্তা সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতের পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে কংগ্রেসের অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর দর্পণে শুনবেন আফ্রিকাতে সন্ত্রাসী পালন ও সৌদি আরবের সহযোগিতা সম্পর্কে আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক নতুন অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভারত মহাসাগরের উত্তরে যৌথ মহড়া শুরু করেছে ইরান ও রাশিয়া। সাগরের নিরাপত্তা নিশ্চিত করায় লক্ষ্য বলে জানিয়েছেন নৌ কমান্ডার। বিশ্বের অনেক উন্নত দেশ ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করতে না পারলেও বাংলাদেশ পেরেছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কাছ থেকে লুট করছে বলে অভিযোগ করেছে ভারতের কংগ্রেস। এবং ইরাকের ইরবিলে রকেট হামলায় কয়েকজন হতাহত, সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরান ও রাশিয়ার মধ্যে যৌথ নৌ মহড়া শুরু হয়েছে। দুই দেশের নৌযানগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে গোলা ছুড়ে মহড়ার সূচনা করেছে। ইরানের বার্তা সংস্থাগুলো জানিয়েছে ইরান ও রাশিয়ার নৌযানগুলো মহড়ার অংশ হিসেবে ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করেছে। এ সময় ইরানের তৈরি জামারান ডেস্ট্রয়ার বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এরপর শত্রুর হুমকি বিবেচনায় প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করা হয়েছে। ইরানের হেলিকপ্টারগুলোর সাহায্যে মহড়ার সব পর্বই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মহড়ায় রাশিয়ার একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার অংশ নিয়েছে। এছাড়া ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি বলেছেন চলমান যৌথ নৌ মহড়ায় ভারতও অংশ নেবে। তিনি আরো বলেন ভারত মহাসাগরীয় অঞ্চলে একই সময়ে একাধিক ইতিবাচক ঘটনা ঘটছে। পাকিস্তানের উদ্যোগেও আমান শীর্ষক মহড়া চলছে। ওই মহড়ার লক্ষ্য নিরাপত্তা বিধান। পাকিস্তানের ওই মহড়ায় ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের দক্ষিণাঞ্চলীয় নৌবহরের কমান্ডার অংশ নিচ্ছেন এবং পুরো মহড়া পর্যবেক্ষণ করছেন। ইরান আগামী 23 ফেব্রুয়ারি থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সম্পূরক প্রোটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ কে জানিয়ে দিয়েছে। এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি গতকাল আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে একথা জানিয়েছেন। ওই চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গ্রোসির প্রতি আহ্বান জানানো হয়। সম্পূরক প্রোটোকলের কারণে আইএইএর পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নিখুঁত পর্যবেক্ষণের সুযোগ পেতেন। 2015 সালে পরমাণু সমঝোতা সই হওয়ার আগেও ইরান একবার এই প্রোটোকল বাস্তবায়নের কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু এই সমঝোতার ভিত্তিতে তা আবার চালু করে তেহরান, যা পশ্চিমাদের চুক্তি ভঙ্গ সত্ত্বেও এখন পর্যন্ত চলছে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের উপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তেহরান পরমাণু সমঝোতায় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন শুরু করবে। ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আলে সানির সঙ্গে গতকাল এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। বৈঠকে তিনি ইরানের উপর থেকে আমেরিকার আরোপ করা সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দেন। একই সঙ্গে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবগুলোর প্রতি আমেরিকার সম্মান দেখানো জরুরি। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, ইরানও সাথে সাথে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে। ডোনাল্ড ট্রাম্পের পতনের পর আমেরিকায় নতুন প্রশাসনের আগমন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের পরমাণু সমঝোতায় ফেরার আগ্রহের কথা উল্লেখ করে রুহানি বলেন, আজ একথা পুরো বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার পক্ষ থেকে গ্রহণ করা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের অনেক উন্নত দেশ ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করতে না পারলেও বাংলাদেশ এই ভ্যাকসিন আমদানি করে দৃষ্টান্ত দেখিয়েছে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আজ করোনা ভাইরাস কেবল আমাদের উপর নয়, সারা বিশ্বের উপরই প্রভাব ফেলেছে, সারা বিশ্বে মহামারী আকারে দেখা দিয়েছে। বাংলাদেশে আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভৌগোলিক সীমারেখায় ছোট হলেও আমাদের দেশ জনসংখ্যার দিক থেকে বড়, সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যথাসাধ্য চেষ্টার মাধ্যমে আমরা কোভিড মোকাবেলাতেও সক্ষম হয়েছে। তিনি বলেন, আমাদের প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, আমাদের নেতাকর্মীরা সবাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে, আমাদের চেইন অব কমান্ডে যারা আছেন সবাই ব্যাপারে সতর্ক। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন গাজী আব্দুর রশিদ তার ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে, আমাদের চেইন অব কমান্ডে যারা আছেন সবাই এ ব্যাপারে সতর্ক আছে। সেনাবাহিনীতে এ ধরনের অপপ্রচার বিন্দু মাত্র আঁচ আনতে পারবে না। রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে আজ সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। এ সময় আল জাজিরার একটি প্রতিবেদন নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনী দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারাবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত। আল জাজিরার প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, আপনার বিরুদ্ধে মামলা আছে, সাজা আছে, কিন্তু গতকাল যদি আপনার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকে তাহলে আপনাকে কি আজ ফিউজিটিভ বলা যাবে? তিনি আরো বলেন, আমার ভাইদের সম্পর্কে যে অপপ্রচারগুলো এসেছে তার স্পষ্ট ব্যাখ্যা দেয়া আছে, খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করে জানানো হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এরপর শুনলেন আমাদের একটি বিজ্ঞাপন ধর্মী ক্লিপ। এবার আবারও ফিরে আসছি সংবাদে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কাছ থেকে লুট করছে বলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। আজ কংগ্রেসের সিনিয়র নেতা ও মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, সরকার করের আড়ালে সাধারণ মানুষের অর্থ লুট করছে। ভারতে গত এক সপ্তাহ ধরে সরকারি তেল সংস্থাগুলোর পক্ষ থেকে দৈনিক পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। আজ আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে সারাদেশে পেট্রোল ও ডিজেলের দাম পুরনো রেকর্ড ভেঙেছে। এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোটে যোগ দিচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট কংগ্রেস জোটে সামিল হচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। আজ মঙ্গলবার কলকাতায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী MP এ সংক্রান্ত ঘোষণা করেছেন। বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে আসন সমঝোতা করেই লড়বে বামফ্রন্ট কংগ্রেস ও ISF। আজ অবশ্য পীরজাদা আব্বাস সিদ্দিকীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কেউ উপস্থিত ছিলেন না। কত আসন সংখ্যার ভিত্তিতে তিন ফ্রন্টের মধ্যে আসন সমঝোতা হচ্ছে আজ তা ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মতিন রেডিও তেহরানকে বলেন,
যেভাবে বাম কংগ্রেস প্লাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জোটের কথাবার্তা আমরা শুনছি নিউজ মিডিয়াতে, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের একটা বিরাট অংশ, এতে ব্যাপকভাবে শাসক দলের যে ভোট সে ভোটে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে আমার বলে মনে হয়। একদিকে দিদি একদিকে মোদি, দিদি মোদির বাইনারির বাইরে বেরিয়ে একটা আলাদা ডেমোক্রেটিক ফোর্স এমার্জ হওয়ার সম্ভাবনা আছে।
আজ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, রাজ্যে বাম কংগ্রেস জোটের উপরে রাজ্যের মানুষের আস্থা বাড়ছে, রাজ্যে বাম কংগ্রেস ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা NLD দলের নেত্রী অং সান সুচির কার্যালয় ঘিরে রেখেছে দেশটির সামরিক অভ্যুত্থান বিরোধী জনগণ। আজ কার্যালয়ের আশেপাশে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর জনগণের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হল। NLD দলের কার্যালয় ঘিরে রাখা জনতার ব্যারিকেডের পেছনে বিপুল অস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশের উপস্থিতি নজরে পড়েছে। নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে বিক্ষোভকারী জনতা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আসে। সময় তারা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ও সুচির মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়। ইরাকের ইরবিলে রকেট হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ বলেছেন, গতরাতে ইরবিলে রকেট হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে নানা ধরনের গুজব রটানো হচ্ছে। আমরা এসব গুজব প্রত্যাখ্যান করছি এবং ইরানকে জড়িয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে। ইরান দেশটিতে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতার বিরোধী। এ ধরনের তৎপরতাকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরবিলের ঘটনার তদন্ত ও অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে আমরা ইরাক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ইরবিল শহরে গতরাতে রকেট হামলায় অন্তত একজন বেসামরিক কন্ট্রাক্টর নিহত এবং মার্কিন সেনাসহ কয়েকজন আহত হয়েছে বলে বিভিন্ন খবরে জানা যাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA তে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলাইনায়ব বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে যত দ্রুত সম্ভব। তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষা করতে হলে সব পক্ষকে আগামী কয়েক সপ্তাহ সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে হবে। মিখাইল উলাইনায়ব আজ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেন। এর একদিন আগে আইএএতে ইরানের প্রতিনিধি কাসেম গারিবাবাদি আন্তর্জাতিক সংস্থাকে জানিয়েছেন যে তার দেশ আগামী 23 ফেব্রুয়ারি থেকে আইএএ এর বাড়তি প্রোটোকল বাস্তবায়নে সহযোগিতা করা বন্ধ করে দেবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এ ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজ ভোরে ভারত মহাসাগরের উত্তরাঞ্চল এবং ওমান সাগরের 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ইরান ও রাশিয়ার 2 দিনের যৌথ নৌমহড়া। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
আজ ভোরে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এবং ওমান সাগরের 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া। 2 দিনের এই যৌথ নৌমহড়ার কয়েকটি উদ্দেশ্য হল দুদেশের নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং উদ্ধার অভিযানের প্রশিক্ষণ। এ অঞ্চলে জাহাজ চলাচলে পরিপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে নৌশক্তিতে ভারসাম্য প্রতিষ্ঠার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষাও এই যৌথ মহড়ার অন্যতম উদ্দেশ্য। ইরানি নৌবাহিনীর দক্ষতা ও অন্য শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি ফুটিয়ে তোলাও এ মহড়ার অন্যতম লক্ষ্য। এ অঞ্চলে শান্তি ও কৌশলগত নিরাপত্তা জোরদারের বার্তা তুলে ধরাও এ মহড়ার অন্যতম প্রধান দিক। ইরানের নৌবাহিনী এর আগেও এ অঞ্চলে বহুজাতিক মহড়ায় অংশ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরানের এই যৌথ নৌমহড়া মস্কো ও তেহরানের মধ্যে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পথ প্রশস্ত করবে। ফলে এ অঞ্চলে ওয়াশিংটনের অবৈধ ও অসৎ উদ্দেশ্যগুলো অর্জনের চেষ্টা সফল হবে না। ইরান আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে কোনো একটি দেশের একাধিপত্য বা মরলিপনার বিরোধী, বরং আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় স্থানীয় নিরাপত্তার বলয় গড়ে তুলতে চায় ইরান। আর এজন্যই ইরান এ অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে হরমুজ শান্তি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেছে আঞ্চলিক দেশগুলোর কাছে। বিশ্বের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথগুলো উন্নয়ন ও নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি ও অপরিহার্য এক মাধ্যম। তাই সাগরপথের নিরাপত্তা রক্ষায় ইরান তার নৌশক্তিকে উন্নত করার প্রস্তুতি ও অনুশীলন অব্যাহত রাখতে চায়। গত ডিসেম্বর মাসেও ইরান চবাহার অঞ্চলে রাশিয়া ও চীনকে সঙ্গে নিয়ে নৌমহড়া চালিয়েছে। কৌশলগত ও আক্রমণাত্মক নৌ অভিযান চালানোর দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের নৌমহড়া খুবই কার্যকর প্রভাব রাখবে। মোট কথা, এই যৌথ মহড়া একই সঙ্গে শান্তি, বন্ধুত্ব ও নিরাপত্তা জোরদারের বার্তা তুলে ধরছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। গোটা ভারত জুড়ে গত 8 দিন ধরে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ লুট করছে বলে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। আজ মঙ্গলবার কংগ্রেসের সিনিয়র নেতা ও মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, সরকার করের আড়ালে সাধারণ মানুষের অর্থ লুট করছে। ভারতে গত 1 সপ্তাহ ধরে সরকারি তেল সংস্থাগুলোর পক্ষ থেকে দৈনিক পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। আজ মঙ্গলবার আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এভাবে এক নাকাড়ে মূল্য বৃদ্ধিতে কংগ্রেস দল কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে তীব্রভাবে টার্গেট করেছে। কংগ্রেস বলেছে, প্রকৃত দাম অনেক কম থাকা সত্ত্বেও সাধারণ মানুষের রক্ত ঘাম ঝরানো উপার্জনকে সরকার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করে লুট করছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে বাজারে, যেহেতু পেট্রোল এবং ডিজেলের উপর পরিবহন ব্যবস্থা নির্ভরশীল। সুতরাং এই এটাকে আমি বলবো, এটা হচ্ছে যেটা ওরা করছেন সেটা হচ্ছে আইনসম্মত লুট। যেভাবে একদিকে আদানি আম্বানিকে ছেড়ে দিতে প্রকাশ্যে লুটের জন্য, আরেকদিকে সরকার পেট্রোল ডিজেলের দামের মধ্য দিয়ে শেষ বসানোর মধ্য দিয়ে আইনসম্মত লুট করছে। এই ধরনের আইনি লুট ভারতবর্ষ ব্রিটিশরাও করে।
ভারতে আজ নিয়ে এক নাগাড়ে 8 দিন ধরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড বৃদ্ধি হয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম 30 পয়সা এবং ডিজেলের দাম 35 পয়সা বেড়েছে। এর ফলে বর্তমানে দিল্লিতে 1 লিটার পেট্রোলের দাম 89.29 টাকা এবং 1 লিটার ডিজেলের দাম 79.70 টাকায় পৌঁছেছে। একই সঙ্গে দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার 95 টাকার উপরে চলে গেছে। মুম্বাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার 95.75 টাকা এবং ডিজেলের দাম 86.72 টাকা হয়েছে। এখানে পেট্রোলের দাম 29 পয়সা এবং ডিজেলের দাম 38 পয়সা বেড়েছে। ভারতের অন্যান্য শহরেও মূল্য বৃদ্ধিতে দৈনিক নয়া রেকর্ড সৃষ্টি হচ্ছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে আফ্রিকাতে সন্ত্রাসী পালন ও সৌদি আরবের সহযোগিতা শীর্ষক একটি বিশেষ আলোচনা।
দর্পণ। উগ্রত্যাগফেরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস পশ্চিম এশিয়ায় তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখা ও প্রভাব বিস্তার করতে ব্যর্থ হওয়ার পর এখন তাদের অনুসারীরা আফ্রিকা মহাদেশের দিকে নজর দিয়েছে। এক্ষেত্রে নাইজেরিয়ায় তৎপর উগ্র আইএস সন্ত্রাসী গোষ্ঠীর অনুসারী বোকো হারামের কথা উল্লেখ করা যায়। নাইজেরিয়া ছাড়াও আফ্রিকার আরও অন্যান্য দেশেও বোকো হারাম তাদের তৎপরতা জোরদার করেছে এবং বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা আফ্রিকা মহাদেশে উগ্র জঙ্গি গোষ্ঠীর ধ্বংসাত্মক তৎপরতা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসরায়েল, আমেরিকা ও সৌদি আরবের মদতপুষ্ট আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ায় পরাজিত হওয়ার পর তারা এখন আফ্রিকার বিভিন্ন দেশে আস্তানা গেড়েছে। ফলে সমগ্র আফ্রিকা উদ্বেগের মধ্যে রয়েছে। জঙ্গিরা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত হলেও উগ্র চিন্তাভাবনা ও নীতি আদর্শ একই। মধ্যপ্রাচ্যেরা দায়েশ কিংবা অন্যান্য নামে পরিচিত হলেও আফ্রিকা এরা বোকো হারাম নামে পরিচিত। উত্তর আফ্রিকার নিরাপত্তা বিষয়ক গবেষণা কেন্দ্রের কর্মকর্তা আব্দুল ওয়াহিদ আওলাদ মালবাদ বলেছেন, ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিরা পরাজিত হওয়ার পর পশ্চিম এশিয়া জুড়ে তাদের তৎপরতা অনেক দুর্বল হয়ে পড়েছে এবং এখন তারা আফ্রিকা মহাদেশের দিকে নজর দিয়েছে, সেখানে তৎপরতা চালাচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে উগ্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম আফ্রিকার বিভিন্ন দেশে, বিশেষ করে নাইজেরিয়া, মালি ও বুরকিনা ফাসো সহ পশ্চিম উপকূলবর্তী দেশগুলোতে তাদের কার্যক্রম জোরদার করেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে বোকো হারাম উত্তর নাইজেরিয়ার একটি স্কুলে হামলা চালিয়ে
300-এরও বেশি শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গেছে। এর আগেও 2014 সালে বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় 200 ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এমনকি নাইজেরিয়ার কৃষক ও মাছ ধরা জেলেরাও জঙ্গিদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। একের পর এক হামলা চালিয়ে তারা বহু নিরীহ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে অথবা হত্যা করেছে।
পশ্চিম আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ হচ্ছে নাইজেরিয়া। গত বেশ কবছর ধরে বোকো হারামের সন্ত্রাসীরা সেখানে তৎপরতা চালাচ্ছে। 2013 সাল থেকে তারা প্রথমে নাইজেরিয়া, এরপর আফ্রিকার অন্যান্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। গত কয়েক বছরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস এর অনুসারীরা আফ্রিকার বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বোকো হারাম আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। আফ্রিকায় বোকো হারামের হামলায় এ পর্যন্ত 36,000-এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। নাইজেরিয়া ছাড়াও ক্যামেরুন ও নাইজারের মতো আফ্রিকার অন্যান্য দেশে এই জঙ্গি গোষ্ঠীর হত্যাকাণ্ডের কারণে এ অঞ্চলের দরিদ্র দেশগুলো সন্ত্রাসীদের মোকাবেলায় প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক বেশি ব্যয় করতে বাধ্য হচ্ছে। তারা বোকো হারামকে মোকাবেলার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করেছে। লন্ডনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ক গবেষক অধ্যাপক মুদাবি বিন মোহাম্মদ আর রাশিদ বলেছেন, নাইজেরিয়ায় বোকো হারামের মতো প্রচণ্ড শিয়া মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী গোষ্ঠীর যে আবির্ভাব ঘটেছে তার পেছনে সৌদি আরবের মদদ রয়েছে। রিয়াদ তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে।
শুধু সৌদি আরবই নয়, একই সঙ্গে মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের বহু দেশও বোকো হারামকে সহযোগিতা করায় তারা নির্বিঘ্নে আফ্রিকার বিভিন্ন দেশে ধ্বংসাত্মক তৎপরতা ও নিরীহ মানুষ হত্যা করে চলেছে। বোকো হারাম এত বেশি বেপরোয়া হয়ে উঠেছে যে নাইজেরিয়ার জনগণ মোহাম্মদ বোহারিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে, কারণ তিনি এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর মোহাম্মদ বোহারি বোকো হারামের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করলেও তিনি এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। কারণ একদিকে দেশের অভ্যন্তরীণ সংকট ও রাজনৈতিক সীমাবদ্ধতা, অন্যদিকে বিদেশিদের হস্তক্ষেপের কারণে তিনি বোকো হারামের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন। কোনো কোনো খবরে জানা গেছে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশের সমর্থন ও সহযোগিতা রয়েছে। বোকো হারামের মুখপাত্র 2011 সালে দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে কোনো রাখ ঢাক না করেই সরাসরি স্বীকার করেছিল, আমাদের নেতা সৌদি আরব সফর করেছে এবং সেখানে আল কায়দা নেতার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, আমরা সৌদি আরবের কাছ থেকে সব রকম সহযোগিতা পাচ্ছি।
সাম্প্রতিক বছরগুলোতে বোকো হারাম সন্ত্রাসীদের প্রতি সৌদি সাহায্য ও সমর্থন বহুগুণে বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দায়েশ বা আইএস সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর এ পর্যন্ত শত শত আইএস সন্ত্রাসী আফ্রিকার বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে এবং সেখানে তারা বোকো হারামের মতো বিভিন্ন গোষ্ঠীতে যোগ দিয়েছে। এ বিষয়ে ইরানের গবেষক তাকি আল নাজ্জার বলেছেন, আইএস সন্ত্রাসীরা তাদের প্রধান ঘাঁটি অর্থাৎ ইরাক ও সিরিয়ায় পরাজিত হওয়ায় বর্তমানে তারা আফ্রিকায় পালিয়ে গিয়ে সেখানকার মানুষকে উগ্রপন্থার দিকে ভেড়ানোর চেষ্টা করছে। বলা যায় আফ্রিকাকে তারা তাদের অভয়ারণ্যে পরিণত করেছে। বিভিন্ন খবরে জানা গেছে সাম্প্রতিক সময়ে 6,000-এর বেশি আফ্রিকান দায়েশ বা আইএস এর নীতি আদর্শে পরিচালিত বোকো হারাম গোষ্ঠীতে যোগ দিয়েছে। তারা সমগ্র আফ্রিকার নিরাপত্তাকে বিরাট ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। মিশরের গবেষক মুইয়াদ বাজেস বলেছেন, আফ্রিকার দেশগুলোর সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় দারিদ্র্য সমস্যা তীব্রতর হয়, মরু এলাকার বিস্তার ঘটায়, পানির স্বল্পতা, কৃষি এলাকায় গোষ্ঠীগত বিরোধ প্রভৃতির কারণে উগ্র গোষ্ঠীগুলো তাদের প্রভাব বিস্তার করার সুযোগ পেয়েছে।
আসলে আফ্রিকার দেশগুলোতে সন্ত্রাসবাদের বিস্তার ঘটার অনেক ক্ষেত্র বা সুযোগ রয়েছে। বিশাল এলাকা জুড়ে অর্থনৈতিক সংকট, বিপুল জনসংখ্যা, বেকারত্ব ও দারিদ্র্যের বিস্তার, গোষ্ঠীগত সংঘাত প্রভৃতির কারণে হতাশাগ্রস্ত বহু যুবক অর্থের প্রলোভনে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিচ্ছে। আফ্রিকার বেশিরভাগ দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে দুর্নীতি ও অর্থনৈতিক সংকট বজায় রয়েছে, আর এর সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আইএস বা বোকো হারামের সদস্যরা সাধারণ মানুষকে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে।
নাইজেরিয়ার কর্মকর্তারা বোকো হারামের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও সেনাবাহিনী আর্থিক সংকট ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তাদেরকে নির্মূল করতে ব্যর্থ হচ্ছে। যাই হোক, আফ্রিকা মহাদেশ বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে নাইজেরিয়া ও মালির মতো দেশগুলোতে প্রতিনিয়ত হত্যা ও অপহরণের ঘটনা ঘটছে। গোটা আফ্রিকা বিরাট হুমকির মধ্যে থাকলেও সন্ত্রাসীদের প্রতি সৌদি আরবের সমর্থন অব্যাহত রয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো আসরে।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 16 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। পদ্মা সেতুর 92% কাজ শেষ বলেছেন সেতুমন্ত্রী দৈনিক মানবজমিন। অভিজিৎ হত্যাকাণ্ড, 5 জনকে মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন দৈনিক ইত্তেফাক। খুনের 2 মামলা, হারিস আনিসের সাজাও মাফ করেছে সরকার দৈনিক প্রথম আলো। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলেছেন সেনাপ্রধান দৈনিক কালের কণ্ঠ। পার্লামেন্টে ধর্ষণের ঘটনায় ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর। এবং নাইকো মামলা, খালেদা জিয়া অসুস্থ, শুনানি পিছিয়ে 2 মার্চ বাংলাদেশ প্রতিদিন। আর মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক করল জাতিসংঘ দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বেসরকারীকরণের পথে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, চলছে জোর জল্পনা দৈনিক সংবাদ প্রতিদিন। নয়া রেকর্ড, টানা 8 দিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম, মধ্যবিত্তের নাভিশ্বাস দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবং অধিকারের লড়াই চালাচ্ছেন কৃষকরা, ব্যারিকেডের ওপারে তখন পুলিশের উর্দিতে কর্তব্যে অবিচল সন্তান দৈনিক আজকাল।
শুরুতেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। যে কোনো আঘাত মোকাবেলায় সতর্ক থাকতে হবে বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, তখনই একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। এবারও সেটা মোকাবেলার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এনএসি সম্মেলন কক্ষে শুরু হওয়া সভায় বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক উন্নত দেশ এখনও ভ্যাকসিন আনতে পারেনি, সেখানে বাংলাদেশ শুরু করেছে। যখন গবেষণা চলছিল আমরা তখন অগ্রিম টাকা দিয়ে রেখেছিলাম, মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল বলেই এগুলো করতে পেরেছি।
আল জাজিরার প্রতিবেদন নিয়ে সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভিন্ন দৈনিকে ছাপা হয়েছে। প্রথম আলোর শিরোনাম, সবাই সতর্ক আছি বলেছেন সেনাপ্রধান। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান যেটা জাতির গর্ব, দেশের গর্ব, এই প্রতিষ্ঠানকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত কার্যকর এবং সেনাবাহিনীর প্রতিটি সদস্য ঘৃণা ভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করছেন।
তবে প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে বহুল আলোচিত দুই সহোদর হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফ করেছে সরকার। হারিস দুটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালের 28 মার্চ তাদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রচারিত ওয়াল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তথ্যচিত্রে এই দুই ভাইকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশেও গতকাল পর্যন্ত সবাই জানত তারা সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তবে প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। সেখানে বলা হয়েছে 2019 সালে তাদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে গেলেও এতদিন তা গোপন ছিল। অন্যদিকে আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফের বিষয়টি নিয়ে পুরোপুরি ওয়াকিবহল নন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
পদ্মা সেতুর 92% কাজ শেষ, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, মূল পদ্মা সেতুর 92% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ 84% শেষ হয়েছে বলে জানান তিনি। আজ সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, 2022 সালের জুনের মধ্যে সেতু প্রকল্পের সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এ সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।
আইন আদালত বিষয়ে খবরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, অভিজিৎ হত্যাকাণ্ড, 5 জনের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় 6 আসামির মধ্যে 5 জনের মৃত্যুদণ্ড ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা 12টার দিকে ঢাকা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। আর কালের কণ্ঠের খবর, কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা মামলায় নিহতের বড় ভাই সহ 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ মামলায় 1 জনকে বেকসুর খালাস দেয়া হয়।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, যাবতীয় জল্পনার অবসান, 21-এর নির্বাচনে বাম কংগ্রেস জোটে সামিল হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। মঙ্গলবার আলিমুদ্দিনে জোটে বৈঠক শেষে একযোগে একথা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে আসন সমঝোতা করেই লড়বে বাম, কংগ্রেস এবং ISF। তবে আব্বাসের তরফে এদিনের সাংবাদিক বৈঠকে কেউ উপস্থিত ছিলেন না।
নীতিশের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ CPI এ কোণঠাসা কানহাইয়ার, জল্পনা দল বদলের। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, দল বদলের স্রোতে এবার কি তিনিও গা ভাসাচ্ছেন? দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা তথা CPI নেতা কানহাইয়া কুমারকে নিয়ে এমন জল্পনাতেই এবার সরগরম দেশীয় রাজনীতি। রোববার বিহারে নীতিশ কুমার ও বিজেপির জোট সরকারের মন্ত্রী অশোক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর থেকেই কানহাইয়ার ভবিষ্যৎ পরিকল্পনা জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিহারের রাজনৈতিক মহলে। তবে কানহাইয়ার দল বদলের জল্পনার পেছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করছে সেটি হচ্ছে CPI নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের ক্রম অবনতি।
পার্শ্ব শিক্ষকদের সমস্যা নিয়ে অমিত শাহকে চিঠি মুকুলের, আশ্বাসের পর উঠল অনশন। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কেন্দ্রের হস্তক্ষেপের আশ্বাস পেয়েই আন্দোলন প্রত্যাহার করল পার্শ্ব শিক্ষকরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন পার্শ্ব শিক্ষকরা। এদিকে রাজ্যে গতি পেল প্রাথমিক টেটের নিয়োগ পরীক্ষা। প্রকাশিত 15,000-এর বেশি প্রার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে 2 মাসের মধ্যেই প্রাথমিক টেটে শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা সংসদ। তালিকায় যাদের নাম রয়েছে তাদের দ্রুত নিয়োগ করা হবে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প শীর্ষক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের, অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। আমরা সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব বলেছি। গত আসরে আমরা শিক্ষণীয় একটি গল্প শুনিয়েছি আপনাদের, আশা করি যারা শুনেছেন ভালো লেগেছে আপনাদের। এক বাদশার দুই মন্ত্রীর ঘটনা নিয়ে ছিল গল্পটি। একজন মন্ত্রী ছিল ভালো মনের, অপরজন ছিল হিংসুটে। ভালো মনের উজির একজন প্রজাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন প্রকৃত ঘটনা আড়াল করে, তাতে বাদশার মানসম্মান রক্ষা পেয়েছিল। কিন্তু খারাপ উজির ভালো উজিরকে ফাঁসিয়ে দিতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন এবং বরখাস্ত হয়েছে। আশা করি জগতে বিখ্যাত কবি সাদির গোলেস্থান থেকে নেওয়া ওই গল্পটি আপনাদের আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার জগতেও নাড়া দিয়েছে। যাই হোক, আজকের আসরে আমরা শুনব নাসির মাহমুদের গ্রন্থনায় ফার্সি একটি প্রবাদ এবং সেই প্রবাদের নেপথ্য গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই কামনা করছি।
ডালের আগায় বসে গোড়া কাটা, এই প্রবাদটির সঙ্গে আমাদের অনেকেরই কম বেশি পরিচয় আছে। এই প্রবাদের সাধারণ অর্থ হল আত্মঘাতী কাজ করা। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বুঝে হোক কিংবা না বুঝেই হোক অনেক রকম আত্মঘাতী কাজ করে অভ্যস্ত। অর্থাৎ তারা গাছের যেই শাখাটির আগায় বসেছে ওই শাখাটিরই গোড়া কেটে দিচ্ছে। গোড়া কাটা হলে তার কী অবস্থা হতে পারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে ডালের সঙ্গে সঙ্গে তার নিজেরও পতন হবে এবং মৃত্যুও হতে পারে। কিন্তু এ ধরনের একটি আত্মঘাতী প্রবাদ কী করে এলো আমাদের সাহিত্য জীবনে, এরকম একটি প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। আমরা ফার্সি ভাষার এই প্রবাদটির প্রাচীন একটি গল্প পেয়েছি, সেই গল্পটি আজকের আসরে পরিবেশন করছি আপনাদের জন্য।
কথা তো অনেক হলো, এবারে সরাসরি গল্প শুরু করা যাক।
হ্যাঁ, ঠিক বলেছেন, শুরু করে দিন।
জি, ঘটনাটি ঘটেছিল একটি বাগানে। বাগানে একটা চোর ঢুকেছিল, ফলের বাগান ছিল ওটা। চোর বাগানের এদিক ওদিক ভালো করে দেখল, কোথাও কাউকে নজরে পড়ল না তার। ফাঁকা বাগানে ফল চুরি করার জন্য চোর ফলের গাছে উঠে গেল। ফল ছিঁড়তে ছিঁড়তে একেবারে গাছের মাথায় বেশ উপরে চলে গেল সে। মনের সুখে ফল চুরি করতে লাগলো চোর। এইবার তার 12:30 বাজল। বাগানের মালি বা প্রহরী যাই বলি না কেন, সে বাইরে থেকে ঢুকলো বাগানে।
সর্বনাশ! তারপর কি হলো?
ধরা পড়ে গেল?
বলছি বলছি, চোর মালিকে বাগানে ঢুকতে দেখে চুপটি মেরে বসে রইল গাছের উপরে ডালে। কিন্তু গাছ তখনও নড়ছিল এবং যথারীতি মালির চোখে ধরা পড়ে গেল চোর।
সঙ্গে সঙ্গে চিৎকার করে চোরকে বলল, এই বদমাস, চোর কোথাকার, গাছের এত উপরে কি করছিস তুই? চোর যদিও ভেবেছিল এই লোক বাগানের প্রহরী বা মালিক, আসলে কিন্তু তা নয়, এই লোকই মূলত ওই ফল বাগানের মালিক ছিল। চোর তার ভাবনা মতো জবাব দিল,
দেখতে পাচ্ছ না কাজ করছি? এই বলে সে গান ধরল মনের সুখে, এই সুন্দর ফল সুন্দর ফুল। হঠাৎ গান থামিয়ে বলল, এটা আমার ফল বাগান, আমি বাগানের এই বড় গাছটার একেবারে চূড়ায় উঠে গেছি। মিঠা নদীর পানি।
বাগানের মালিক চোরের কথা শুনে এদিক সেদিক খুঁজে খুঁজে একটা বড় বাঁশ হাতে নিল। তারপরের কাহিনী শুনবো একটু মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানের আজকের আসরে। বিরতির আগে বলেছিলাম বাগানের মালিক চোরের কথা শুনে এদিক সেদিক খুঁজে খুঁজে একটা বড় বাঁশ হাতে নিল। ওই বাঁশ দিয়ে এবার চোরের পায়ে পিঠে পেটাতে লাগলো। পেটাতে পেটাতে বলল, কবে থেকে তুই এই বাগানের মালিক হলি, বল বল।
চোর এবার মনে মনে বলল, হায় হায়, না জানি এই লোকই বাগানের মালিক, হয়তো পাশের বাগানটিও তার। নিজেকে হাত পা সহ গুটিয়ে নিয়ে চোর এবার আরেকটু উপরে উঠে একটা ডালের আগায় গিয়ে নিজেকে লুকালো, যাতে বাগানের মালিক নাগাল না পায়, পেটাতে না পারে।
এরপর চোর তার পকেট থেকে একটা বড় ছুরি বের করল। ওই ছুরি দিয়ে সে এবার ওই ডালেরই গোড়া কাটতে শুরু করল। কাটতে কাটতে বাগানের মালিকের উদ্দেশ্যে বলল, ডিস্টার্ব করো না, বাগানের মালিক বলেছে গাছের অতিরিক্ত ডালগুলো কেটে দিতে, আমি সেই কাজই করছি।
এত ডাহা মিথ্যা কথা বলতে লজ্জা করে না তোর? এই বাগানের মালিক আমি নিজে, আমি কখন তোকে টাকা দিলাম আমার বাগানের গাছগুলোর বাড়তি ডালপালা কেটে দিতে?
চোর বেচারা ভ্যাবাচাকা খেয়ে গেল। নিরুপায় হয়ে সে মিথ্যার আশ্রয় নিয়ে মৃত্যুকেই ডেকে নিয়ে এলো। বাগানের মালিক বলল, নিচে নেমে আই, তোর আকলও তো দেখি গুড়ুম, যেই ডালের আগায় বসেছিস সেই ডালেরই গোড়া কাটতে শুরু করেছিস। হাবা কোথাকার, হাবা কোথাকার, আর একটু কাটলে তো ডালটা কেটে যেত এবং এত উপর থেকে মাটিতে পড়ে পটল তুলতিস। তুই যদি সত্যি এই কাজের লোক হইতি তাহলে জানতি কি করে অতিরিক্ত ডালপালা কাটতে হয়।
চোর এবার তার বোকামি বুঝতে পেরে ভীষণ রকম অনুতপ্ত হলো, লজ্জা পেল। ধীরে ধীরে সে গাছ থেকে নিচে নেমে এলো। বাগানের মালিক যে কি শাস্তি দেবে সেটা সে সহ্য করতে পারবে কিনা এই চিন্তায় সে উদ্বিগ্ন হয়ে পড়ল।
কিন্তু অবাক ব্যাপার হলো, বাগানের মালিক চোরকে একটা কথাও বলল না। মালিকের সামনে মাথা নিচু করে চোর দাঁড়িয়ে রইল। মালিক কিছু না বলাই একটু পর মাথা নিচু করেই চোর বাগান থেকে বের হয়ে চলে গেল।
বাগানের মালিক বিড়বিড় করে জগৎ বিখ্যাত কবি সাদির একটি উদ্ধৃতি আওড়াল, যে লোক নিজেকে তার জ্ঞানের চেয়েও বেশি পণ্ডিত ভাবে সে আসলে মূর্খ।
সেদিনের পর থেকে যখনই কেউ এমন কোনো কাজে লিপ্ত হয় যে কাজ তার নিজের জন্যই বিপদ ডেকে আনতে পারে, অর্থাৎ আত্মঘাতী হয়, তখনই মানুষের মুখ থেকে অপলীলায় এই কথাটি বেরিয়ে আসে, লোকটি ডালের আগায় বসে গোড়া কাটছে।
তো
শ্রোতাবন্ধুরা, প্রবাদের গল্পটি শুনলেন, কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরাকের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকের হাতে 13 তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের জের ধরে আমেরিকার তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। একই সঙ্গে আঙ্কারা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই 13 জনের হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অবস্থানের বিরুদ্ধে কঠোরতম প্রতিবাদ জানানো হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভারত মহাসাগরের উত্তরে যৌথ মহড়া শুরু করেছে ইরান ও রাশিয়া। সাগরের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছেন নৌ কমান্ডার। বিশ্বের অনেক উন্নত দেশ ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করতে না পারলেও বাংলাদেশ পেরেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কাছ থেকে লুট করছে বলে অভিযোগ করেছে ভারতের কংগ্রেস। এবং ইরাকের ইরবিলে রকেট হামলায় কয়েকজন হতাহত, সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারত আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.